উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতাবোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে, এবং আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আমি আনিস আহমেদ। গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে বর্তমান বিশ্বে মানবতার প্রতি এই চ্যালেঞ্জ আসছে বিভিন্ন সূত্র থেকে। কখনো তা ধর্মীয়, কখনো তা জাতিগোষ্ঠীগত, কখনো বা তা ভৌগোলিক। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গার সমস্যাটি একাধারে ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত বটে। রোহিঙ্গাই বা কেন, বিশ্বে বিভিন্ন জায়গায় যে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে তার পেছনে একাধিক কারণ কাজ করছে। বিশ্বের ইতিহাসে নানান বিষয় নিয়ে দেশে দেশে দ্বিমত থেকেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে ষাটের দশকে শীতল যুদ্ধের সময় পশ্চিমের সঙ্গে, কিংবা আরও পরিষ্কার করে বলা যেতে পারে ধনতান্ত্রিক বিশ্বের সঙ্গে সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্বটা ছিল তাত্ত্বিক। সেই দ্বন্দ্বে ধর্ম মুখ্য ভূমিকা পালন করেনি এবং তা সহিংসও ছিল না, যেমনটি সম্প্রতি আমরা লক্ষ্য করছি। এর কারণ সম্পর্কে বিশিষ্ট বিশ্লেষক আবুল মোমেন বলছিলেন চট্টগ্রাম থেকে।
ঘটনাচক্রে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, বিশেষত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাকে ঘিরে, এদিকে আফগানিস্তান, এসবগুলো রাষ্ট্র ঘটনাচক্রে মুসলিম প্রধান দেশ এবং তারা তৈল সমৃদ্ধ দেশ বা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট দেশ, সেই জায়গাগুলো নিয়ে মানে পশ্চিমা বিশ্বের যে ভূমিকা সেটাতে ধর্মীয় পরিচয়টা মুখ্য হয়ে উঠেছে, কারণ ঘটনাচক্রে এটা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর সঙ্গে লেগেছে গোলমালটা। ফলে ধর্মীয় পরিচয়টা মুখ্য হয়ে ওঠায় এটা একটা মানে ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় জঙ্গিবাদের জায়গা তৈরি হয়েছে। যারা সাপ্রেসড হয়েছে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকেছে।
আবুল মোমিন যেমনটি বলছিলেন যে যারা নিজেদের বঞ্চিত বোধ করেছে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকেছে কিংবা ঝুঁকছে। ঘটনাচক্রে এরা অনেকেই ধর্মীয় বিশ্বাসে মুসলমান এবং মুসলিম অধ্যুষিত এলাকার লোক। এই যে মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে, সেখান থেকে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার একটা বড় রকমের আশঙ্কা দেখা দিয়েছে। আল কায়দা এরই মধ্যে মিয়ানমার সরকারকে সতর্ক করে দিয়েছে। বস্তুত এরই মধ্যে একটি উগ্রবাদী গোষ্ঠী মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পর রোহিঙ্গাদের উগ্রবাদের এই বিষয়টি যে কেবলমাত্র মিয়ানমারের মধ্যেই সীমিত থাকবে তা নয়, বিশ্বের উগ্রবাদীরা এই সুযোগে উগ্রবাদের বিষ বাষ্প অন্যত্র ছড়াতে পারে এবং বাংলাদেশে উগ্রবাদীরা অতএব আরও বেশি সংগঠিত হয়ে এর যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টাও করতে পারে। বাংলাদেশের ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান এই আশঙ্কার দিকটি তুলে ধরলেন, এই অঞ্চলে উগ্রবাদের পটভূমিও ব্যাখ্যা করলেন।
এখানে যেটা আশঙ্কা করা যাচ্ছে যে বর্তমানে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর যে ধরনের মানবিক অত্যাচার করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে যেভাবে তাড়িয়ে বের করে দেওয়া হচ্ছে, তার কারণে এখানে বেশ কিছু সংখ্যক লোক দিয়ে তারা একটা রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করেছে, যেটার নাম হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এর আগে আমরা দেখেছিলাম সেখানে হারাকাল আল ইয়াকিন নামে একটা সংগঠন তারা সৃষ্টি করেছিল। বর্তমানে আরসা সৃষ্টি করার পরে হারাকাল আল ইয়াকিন তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তার সাথে একসাথে মিলে কাজ করছে এবং গত 25 আগস্টে সেখানে তারা প্রায় 30টি পুলিশ ফাঁড়ির উপর মিয়ানমারের ভিতরে তারা অভিযান চালায় এবং অনেক ক্ষেত্রে তারা সাফল্যের সাথে সেই অভিযান চালাতে সক্ষম হয়েছিল মংডো এলাকাতে, এবং 2টো পুলিশ ফাঁড়ি ছাড়াও 2টো সেনা ছাউনিতেও তারা আক্রমণ চালায়। এর থেকে বোঝা যাচ্ছে তাদের সক্ষমতার বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বিশ্লেষণে দেখতে পাচ্ছি যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা সৌদি আরবে অবস্থান করছে এবং অন্যান্য যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছে মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে তারা আঞ্চলিকভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা প্রশিক্ষণও লাভ করেছে। কাজে দেখা যাচ্ছে যে গোষ্ঠীটা সৃষ্টি হয়েছে এটা সন্ত্রাসের শুধু আঞ্চলিকভাবে না, তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং সৌদি আরব থেকে তাদের যে প্রাথমিক অর্থ প্রয়োজন ছিল সেটাও তারা সৌদি আরবের মাধ্যমে তারা পেয়েছিল। এবং ইদানিং যেটা আরো উদ্বেগের বিষয় হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে বিদেশি যোদ্ধারা একাত্মতা প্রকাশ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে চেচেন যোদ্ধারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং বলেছে তারা এই কজের জন্য তারা এখানে এসে তাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করতে চায়।
কেবল চেচেন নয়, এমনকি আশঙ্কা রয়েছে যে দাইশ, যারা নিজেদের ইসলামিক স্টেট বলে দাবি করে, তারাও রোহিঙ্গাদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন যে ইরাক এবং সিরিয়ায় কোণঠাসা হয়ে পড়ায় এখন তারা সম্ভবত বিশ্বের অন্যত্র তাদের ঘাঁটি গাড়তে পারে। এদিকে সৌদি আরবের অর্থায়নে ইন্দোনেশিয়ায় তাদের প্রশিক্ষণও চলছে। সে প্রসঙ্গে জেনারেল মনিরুজ্জামানের ভাষ্যে,
ইদানিংকালে ইন্দোনেশিয়া থেকে বেশ কিছু ভিডিও তারা রিলিজ করেছে বিভিন্ন সংস্থা, এবং দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার কিছু আছে অঞ্চল এবং অন্যান্য অঞ্চলে বেশ কিছু জায়গায় ক্যাম্প স্থাপন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সংগ্রামের সাথে যারা সম্পৃক্ত হতে চাচ্ছে, যারা সহযোদ্ধা হিসেবে কাজ করতে চাচ্ছে, তারা সেখান থেকে সংঘবদ্ধ হয়ে আবার এখানে এসে তাদের সাথে রোহিঙ্গাদের সাথে কাঁধ মিলিয়ে তারা সহযোদ্ধা হিসেবে কাজ করতে চায়। আমরা দেখেছি যে দায়েশের পক্ষ থেকে এর আগেও তাদের প্রতি সমর্থন জানানো হয়েছিল এবং বর্তমানে যখন দায়েশের যোদ্ধারা সিরিয়া এবং ইরাক থেকে চাপের মুখে তারা সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে, তারা অনেকে নতুন একটা জায়গাতে এসে যুদ্ধ করার জন্য আবার সম্পৃক্ত হতে চেষ্টা করবে এবং করছেও। কাজেই সার্বিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারছি যে এই বর্তমানে যে পরিস্থিতি হয়েছে রাখাইনে সেটা একটা আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হওয়ার জন্য খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সেদিকে, এবং সেটা যদি হয় তাহলে আমাদের সীমান্তের কাছাকাছি এ ধরনের একটা সন্ত্রাসী পরিমণ্ডল যদি নতুন করে স্থাপন হয় সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এবং চ্যালেঞ্জ। এছাড়া আমাদের যে ধরনের সীমান্ত আমাদের সাথে মিয়ানমারের রয়েছে, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষ এক পার থেকে অপর পারে অবাধে চলাফেরা করতে পারে, সেখানে বড় আশঙ্কা করা যাচ্ছে যদি রাখাইন প্রদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকে তাহলে হয়তো তার প্রভাব, বিরূপ প্রভাব বাংলাদেশের ভিতরে সরাসরি এসে পড়বে। সবকিছু মিলে বলতে চাই যে আন্তর্জাতিক সন্ত্রাসের যে ধরনের আশঙ্কা করা যাচ্ছে রাখাইন প্রদেশে জন্ম নেওয়ার এবং আমাদের সীমান্ত যে অরক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এবং বড় ধরনের চ্যালেঞ্জ।
জেনারেল মনিরুজ্জামান মনে করেন যে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের এই দুঃসহনীয় অবস্থার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তার একটা বড় রকমের সংকট সৃষ্টি হলো। এই সংকট সম্পর্কে বলছিলেন ইংল্যান্ডে নিউকাসল থেকে দক্ষিণ এশিয়ার কাউন্টার টেরোরিজম বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন।
If you look at history, the Rohingya Solidarity Organization, which was the previous main political stroke insurgency within Myanmar, had lots of ties to Pakistan.
ক্রিস ব্ল্যাকবার্ন বলছেন যে ইতিহাসের দিকে যদি খেয়াল করেন দেখবেন প্রথমে ছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, যা ছিল মিয়ানমারে একাধিক রাজনৈতিক ও বিদ্রোহী সংগঠনের মতো। এদের সঙ্গেও পাকিস্তান, তালিবান এবং বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলোর সম্পর্ক ছিল। আবার যদি নতুন এই বিদ্রোহীদের কথা বলা হয় তাহলে বলতে হবে যে জেএমবির মতো উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে এদের সম্পৃক্ততা রয়েছে। এক জিজ্ঞাসাবাদের সময় জেএমবি স্বীকার করেছে যে তারা রোহিঙ্গাদের সাহায্য করেছে এবং সাজ সরঞ্জাম পরিবহন করেছে। সুতরাং জেএমবি এবং মিয়ানমারের রোহিঙ্গাদের একাংশের সঙ্গে যোগসূত্র রয়েছে। তবে যেমনটি আমরা গোড়াতেই বলছিলাম যে উগ্রবাদকে কেবলমাত্র ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করলে এর ব্যাপকতা একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়। এ কথা সত্যি যে চলমান উগ্রবাদে ধর্ম ব্যবহৃত হচ্ছে সবচেয়ে বেশি, এবং রোহিঙ্গা ইস্যুতে যেমনটি আমরা বলেছিলাম গত সপ্তাহে যে ইসলামী উগ্রবাদের পাশাপাশি বৌদ্ধ উগ্রবাদেরও স্বরূপ আমরা দেখেছি। কিন্তু ব্যাপারটা এমন নয় যে কেবল এই দ্বিপাক্ষিক উগ্রবাদের মধ্যে মিয়ানমারের সমস্যা নিহিত, সেটি বোধহয় অতি সরল ব্যাখ্যা হবে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলিরিয়াস বলছেন,
মিয়ানমারের মধ্যে উগ্রবাদী হিসেবে যদি আমরা চিহ্নিত করি যে বিভিন্ন জাতিগোষ্ঠী যে সমস্ত সশস্ত্র সংঘাত সংগ্রাম চলছে এবং যে সমস্ত সংগঠন উপস্থিত আছে এবং যারা লড়াই করছে বিভিন্নভাবে করছে, আপনি তাদের সঙ্গে আমাদের একমত হওয়ার প্রয়োজন নেই, করছে, নিঃসন্দেহে এটা হচ্ছে বাস্তব যে যে আমরা জানি যে অধিকাংশ রোহিঙ্গা জনগোষ্ঠী বিশেষত যারা এই পারসিকিউশনের শিকার হচ্ছেন তার একটা বড় অংশই হচ্ছে মুসলমান। কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা মিয়ানমারের বিভিন্ন এলাকায় যেগুলিকে আমরা এথনিক মিলিটেন্ট বলে যদি চিহ্নিত করি, যদি তাদেরকে মিলিটেন্ট বলে আপনি বর্ণনাও করেন, সেটা ধরেন ওয়ার স্টেট আর্মির কথা আমরা বলতে পারি, কাচিন তারা লড়াই করছে, শান স্টেট প্রতিষ্ঠা করার লড়াই হচ্ছে, বা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বলে একটা তৈরি হয়েছে, তাং বলে তৈরি হয়েছে, এগুলো দীর্ঘদিন ধরে চলেছে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তাদের কাউকে কাউকে একত্র রাখা হয়েছে, কাউকে এই সিজফায়ারের মধ্যে বা চুক্তি করার ক্ষেত্রে মিয়ানমারের সরকার তাদেরকে নেয়নি, না নেওয়ার ফলে এই পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে পড়েছে। এগুলো সবগুলি কি আপনি উগ্রবাদী বলে বিবেচনা করতে পারেন?
অতএব অধ্যাপক আলী রিয়াজ যে কথাটি বলছিলেন যে এই সংঘাত ও সংঘর্ষ কেবলমাত্র কোনো আন্তঃধর্মীয় সংঘাত নয়, মিয়ানমারে বহু যুগ ধরে চলে আসা এই উগ্রবাদ জাতিগোষ্ঠীগত উগ্রবাদও বটে, তবে সেখানে বৌদ্ধ উগ্রবাদ কিংবা এক ধরনের অতি জাতীয়তাবাদ এবং অতএব গণতান্ত্রিক মূল্যবোধের অভাবও উগ্রবাদেরই নামান্তর হয়ে দাঁড়িয়েছে। সেসব প্রসঙ্গ উগ্রবাদ উৎকণ্ঠা ও উত্তরণ অনুষ্ঠানের আগামী সংকলনে।